প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে আরও একবার উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের প্রতি দুরুদ পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পড়ে আল্লাহ তাআলা তার উপর দশ বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। যারা এই অনুষ্ঠান দেখার জন্য প্রস্তুতি নিচ্ছেন, অনুরোধ করব যদি সম্ভব হয় কলম ডায়েরি নিয়ে বসে যান, শরীয়তের বিধিবিধান লিপিবদ্ধ করুন, ইনশা আল্লাহুল করিম জীবনে কোনো না কোনো সময় কাজে আসবে। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, আপনারা চাইলে আমাদেরকে কল করে শরীয়তের যে কোনো বিধান জানার জন্য, মাসআলা মাসাইল জানার জন্য আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন, ইনশা আল্লাহুল করিম সময়ে সময়ে আপনাদের আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে সামিল করব। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, পূর্বের ন্যায় আজকেও দারুল ইফতাহে সুন্নাতের মুফতি শফিক আত-তারি মাদানী দামাত বরকাতুল আলিয়া আমাদের সাথে রয়েছেন, তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, আপনারা চাইলে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিতে পারেন। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS-এর মাধ্যমে আপনাদের যে কোনো শরীয়তে বিধান জানার যদি ইচ্ছে থাকে আমাদেরকে SMS-এর মাধ্যমে প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে যারা দেখছেন, আপনারা চাইলে কমেন্টসের মাধ্যমে আপনাদের যে কোনো প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। ইনশা আল্লাহুল করিম আমরা বিভিন্ন পর্বে আপনাদের আসা প্রশ্ন অনুষ্ঠানে সামিল করব। যাব আপনাদের প্রশ্নের দিকে, দেখি কোন ইসলাম ভাই কোথায় থেকে শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন, যে প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমি মোহাম্মদ আবরার হোসেন। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, কোন অপরাগতার কারণে যদি জমিনের সেজদা করা অবস্থায় কপাল লাগাতে না পারে তখন সেজদা করার পদ্ধতি কি হবে, জানিয়ে দিলে মেহরবানি হবে।
জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে? আমার ভাই প্রশ্ন করেছেন, একটু বিস্তারিত বলুন।
নামাজের ফরজসমূহের মধ্যে তার মধ্যে একটি হচ্ছে সিজদা করা। আর সিজদা করার ব্যাপারে যে হুকুম রয়েছে, যে ব্যক্তি এই পদ্ধতিতে সিজদা করবেন যে ওনার কপাল জমিনের মধ্যে লেগে যায় এবং শক্ত মাটি যেন অনুভব করেন, অর্থাৎ যাই নামাজ কলিন যে কোনো বস্তু, আর এতটা মোটা এবং ফোম জাতীয় জিনিস হওয়া উচিত নয়, যে যেটাকে চাপলে অধিক চাপা যায়, যেটা শেষ হয় না, তো এমন নরম এই ধরনের কোনো বস্তু বিছানো উচিত নয়। কিন্তু নর্মাল সাধারণ যে সমস্ত জায়নামাজ আর কলিন ইত্যাদি রয়েছে, যেগুলো সাধারণ মসজিদসমূহে থাকে, তো ঠিক আছে, তো কোনো অসুবিধা নেই। কিন্তু কলিনের নিচে অনেক সময় মানুষ ফোম বিছিয়ে দেয়, যার কারণে এটা অনেক মোটা হয়ে যায় এবং এতে ফোমের মধ্যে চাপ দিলে আরও বেশি চাপতে সুবিধা হয়ে যায়। তো প্রকাশ্যে এতে তো সিজদা হবে না, সিজদার মধ্যে কপাল এভাবে ফোমে ঢুকে যাওয়া তো এটা ফরজের অন্তর্ভুক্ত। আর নাকের হাড়ডি, এটা হচ্ছে ওয়াজিবের অংশ। নাকের হাড়, এই যে শক্ত হাড় রয়েছে, একটি হচ্ছে নাকের নরম অংশ যেটা সামনে থাকে, যেটা মুভ হয়, আর একটি শক্ত। তো কপাল এবং শক্ত হাড়, এই দুইটা জমিনের সাথে লাগা, শক্ত হাড় লেগে যাওয়া এটা ওয়াজিব। এখন আপনি যদি বলেন ওজোরের কারণে যদি কপাল না লাগে, ওজোর কিছু থাকতে পারে, উদাহরণস্বরূপ অনেক সময় কপালে ক্ষত রয়েছে, কপালে এমন কোনো বস্তু রয়েছে, ছোটোখাটো যাই থাকুক, যে যার কারণে কপাল জমিনের মধ্যেই রাখতে পারছেন না, তো এমন অবস্থায় ঠিক আছে আপনি আপন নাকের হাড্ডি এটার উপর আপনি সিজদা করুন, অর্থাৎ জমিনের মধ্যে আপনি সেই নাকের হাড্ডি এটা লাগালেন, আর এইভাবে আপনার সিজদাও আদায় হয়ে যাবে। এখানে যে কপাল লাগাচ্ছেন না সেটাও এক ধরনের ওজরের কারণে লাগাচ্ছেন না, তো এখানে ক্ষমার সেই ব্যবস্থা মজুদ রয়েছে। কিন্তু কারণ ছাড়া যদি কোনো ব্যক্তি এমন করেন যে কপাল জমিতে লাগাননি আর তার কঠোরতা সে এভাবে অনুভব করতে পারেননি, তো প্রকাশ তাকে তার সেই সিজদা হবে না, আর সিজদা না হলে নামাজও হবে না। সিজদারত অবস্থায় নবী করিম আলাইহিসসালামের হাদিসে পাক রয়েছে যে আমাকে হুকুম দেওয়া হয়েছে যে আমি ষাটটি হাড্ডির উপরে সিজদা করব, দুই হাত, এই হাড়, পা, অতপর এই কপাল। তো এখানে ষাটটি হাড্ডি এভাবে হয়, পায়ের ক্ষেত্রেও এমন যে আঙ্গুল যেন এভাবে বিছানো হয় যে তার পেট যেন জমিনে লেগে যায়, দশটি লাগলে তো সেটা সুন্নতে মোবারকা, আর উভয় পায়ের তিন তিন লেগে যাওয়া এটা ওয়াজিব হয়ে যায়, আর একটি আঙ্গুলের লাগা এটা ফরজ। তো এইভাবে আপনার সিজদাকে আপনি পরিপূর্ণ করে নিন।
আসসালাম মুফতি সাহেব, অত্যন্ত সুন্দরভাবে বিস্তারিত উত্তর প্রদান করেছেন, আশা রাখি আমার ভাই নিজের উত্তর পেয়ে গিয়েছে। অনুরোধ করবো, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা আল্লামা ইলিয়াস আত্তার কাদরী মুদাজিল্লাউল আলীর কর্তৃক লিখিত অত্যন্ত মূল্যবান একটি কিতাব নামাজের আহকাম টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে, এই কিতাবটি অধ্যয়ন করুন, ইনশা আল্লাহুল করিম সেজদা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আচ্ছা মুফতি সাহেব, একটি SMS আসছে, সেটি হচ্ছে ক্রয় বিক্রয়ের চুক্তি বাতিল করলে বায়না টাকা জব্দ করার হুকুম কি, শরীয়ত এই বিষয়ে কি বলেছে, একটু বিস্তারিত বললে ভালো হবে।
চুক্তি ক্যান্সেল করলে বায়না নামা ইত্যাদি এগুলো জব্দ করা এটা জায়েজ নেই, এগুলো এক ধরনের মালি জরিমানা, আর হানাফিদের কাছে এটার অনুমতি নেই, আপনি তার বায়না নামা জব্দ করতে পারবেন না। আমাদের সমাজে এমনটা হয় যে কিছুটা দিয়েছেন সেটা জব্দ হয়ে যায়, কিংবা ডবল পুনরায় ফেরত নেওয়া হয়, সে যদি না নেয় দেওয়ার জন্য বস্তু মজুদ না থাকলে, তো বায়না এবং তার সাথে তত পরিমাণ টাকা যুক্ত করে নিয়ে যায়, তো বায়না নামা জব্দ করা এটা শরীয়তে জায়েজ নেই। হ্যাঁ, আপনি সওদা করেছেন, বায়না আপনি নিয়েছেন, তো আপনি তাকে ফোর্স এটা করতে পারেন, আপন সওদা পূর্ণ করুন, আর তিনি এইভাবে চুক্তি কন্টিনিউ করবেন। কিন্তু যদি যে কোনো কারণে আপনি চুক্তিপত্র ক্যান্সেল করে দেন, আর এটা মনে রাখবেন চুক্তিপত্র হয়ে যাওয়ার পরে একদিক থেকে চুক্তি কখনো ক্যান্সেল হবে না, ক্যান্সেল করতে গেলে দ্বিতীয় পক্ষের মতামত সহকারে ক্যান্সেল করতে হবে, উভয়ের সম্মতিতে অ্যাগ্রিমেন্ট হয়েছে, উভয়ের মর্জি সহকারে এগুলো ক্যান্সেল হবে, কোনো একজনে চাইলে ক্যান্সেল করতে তো এভাবে ক্যান্সেল হয় না। কিন্তু যদি সর্বোপরি চুক্তি ক্যান্সেল হয়ে যায়, তিনি করে দিয়েছেন, এখন তার বাইনা নামা জব্দ করা এটা জায়েজ হবে না।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, অহেতুক কোনো জিনিসের প্রতি নালত করা কেমন, জানিয়ে দিলে খুশি হব।
জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে, অনেকে অহেতুক লানত করে থাকে মা বাবা সন্তানকে, তো কারোর সাথে যদি ঝগড়া বিবাদ লেগে যায় তখন লানত করতে শুরু করে দেয়, তো এই যে বিষয় লানত করা, কাউকে অভিশাপ দেয়া, শরীয়ত কি বিধান এই বিষয়ে বলেছে, দেয়া যাবে কি না, দিলে শরীয়ত কতটুকু আমাদেরকে অনুমতি দিয়েছে, বা এর বিধান কি, একটু বিস্তারিত বলুন।
নিরীহ প্রাণীর উপরে লানত দেওয়া এটা ওজায়েজ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই কথা ইরশাদ করেছেন যে মুমিন লানতকারী হন না। এখন এই লানত মানুষের হোক কিংবা প্রাণীদের কিংবা অবুস প্রাণীদের, অনেক সময় ব্যক্তি আপন সাওয়ারির উপরে লানত দেয়, এমন আরও অনেক জিনিস রয়েছে যেগুলোর উপরে লানত প্রদান করে। রাসূলে মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে একজন ব্যক্তি বাতাসের উপরে লানত দিচ্ছেন, তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সে ব্যক্তিকে নিষেধ করলেন যে বাতাস তো আল্লাহর হুকুমের অনুসারী, হাওয়া আসা, অন্ধকার আসা, জ্বর বাদল বৃষ্টি এগুলো সব কিছুই কি, এগুলো কুদরত এবং আল্লাহর ফরমানের অনুসারী, তো তুমি কাকে লানত দিচ্ছ। তো এ ব্যাপারেও শারীহীনগণ বর্ণনা করেছেন যে অবুস প্রাণী হলে আর মানুষ সেটাকে লানত দিলে এটাও জায়েজ নেই। অনেক লোক আপন সওয়ারিকে লানত দেয়, একটি লানত আর একটি বদ্দোয়া, বদ্দোয়াও মুখ থেকে বের হতে থাকে, এখন তা চাই সন্তানের জন্য বদদোয়া, সেটা হোক সাওয়ারির জন্য বদদোয়া কিংবা অন্য কোনো বস্তুর জন্য। তো বদদোয়াও একেবারে করা উচিত নয়। এখন দেখুন আপনি নিজেই নিজের সাওয়ারির জন্য বদদোয়া করছেন, ঠিক আছে? তোমার এটা হয়ে যাক সেটা হয়ে যাক, সন্তানকেও বদদোয়া করে আর সে এমনই হয়ে গেছে, তো আপনি বলুন জিম্মাদারকে। তখন আপনি আফসোস করবেন যে আমি এটা কি করে ফেলেছি। তো এই জন্য এই সমস্ত বিষয়ে কখনো লানত দিবেন না আর না বদদোয়া দিবেন।
মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। এই পর্যন্ত যারা আমাদেরকে প্রশ্ন করেছেন তাদের জন্য দোয়া, আল্লাহ তাআলা তাদেরকে বরকত দান করুক। যারা আমাদেরকে এখনো কল করেননি, অনুরোধ করব আপনারা কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS এর মাধ্যমে নিজের প্রশ্ন পাঠাতে পারেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন আপনারা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন পাঠিয়ে দিন। শরীয়তে যে কোনো বিধান জানার জন্য ইনশা আল্লাহুল করিম দারুল ইফতাহে সুন্নতে মুফতি সাহেব বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। জি, প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আমার নাম মোহাম্মদ রিয়াদ। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, মহিলারা কি নিজের মাথার চুল পরিপূর্ণ কেটে ফেলে দিতে পারবে? জানে দিলে খুশি হব।
জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন।
মহিলাদের নিজের মাথার চুল কেটে ফেলা, যদি এতটুকু চুল কেউ কেটে ফেলেন যে সেটা পুরুষদের সাদৃশ্য হয়ে যায়, আর পুরুষের সাথে সাদৃশ্যের অর্থ হচ্ছে এতটুকু চুল কেটে নেওয়া, কাঁধ পর্যন্ত তার চুল চলে আসে, তো এটা তো হারাম, এটা গুনাহের কাজ, নাজায়েজ কাজ, এতটুকু চুল কাটতে পারবেন না। আচ্ছা, কিছু চুল এমন হয়ে থাকে যে সে এতটুকু কাটলেন যে অনেক সময় ফাসিক নারীদের সাথে সাদৃশ্য, তো এটাও নিষেধ রয়েছে। এখন সে ভালো কিছুটা নিচে নিচে রেখে দেয়, কিন্তু ব্যাপকভাবে সেই ধরনের চুল সাধারণ ভালো ঘরের মহিলারা, বংশজাত মহিলারা এরকম চুল রাখেন না। তো এই ধরনের ফাসেক নারীদের যে সাদৃশ্য, এটাও নিষেধ রয়েছে। আর এটাও হয়ে থাকে যে চুল বড় হয়ে গেছে আর অনেক চুল, যেমন কোমরের নিচ পর্যন্ত, কিন্তু তার কিনারা কিংবা তার আগা ইত্যাদি আগে পিছিয়ে থাকলে তো এগুলো কেটে সমান করতে পারবেন, তো এটার অনুমতি রয়েছে, এটা জায়েজ, এতে কোনো ধরনের অসুবিধা নেই। কিন্তু এতটুকু চুল যদি কেউ কাটেন, মহিলা কাটলেন কিন্তু সেটা ফাসেক নারীদের সাদৃশ্য হয়ে যায়, কিংবা এতটুকু মাজাল্লাহ ছোটো করে নেওয়া যে যার মধ্যে চুলই সেই মহিলার কাঁধ পর্যন্ত কাঁধে চলে আসে, তো এটা তো নাজায়েজ। আরও কিছু, যে মহিলারা এই যুগে একেবারে পুরুষদের সাদৃশ্য চুল রাখে এবং নিজেদের চুলসমূহ কেটে ফেলে, তো এটা একেবারে হারাম কাজ। পবিত্র শরীয়ত মহিলাদের জন্য চুলের একটি অলঙ্কার নির্ধারণ করেছেন, এজন্য মহিলাদের চুল লম্বা রাখার আহকাম রয়েছে। এগুলো তারা সাধারণ পুরুষদের মতো এভাবে তারা যেন না কাটেন। আচ্ছা, ঘরের বাচ্চাদের ব্যাপারেও, বিশেষ করে ঘরের যে সমস্ত বাচ্চারা এখন বড় হচ্ছেন, বালেগা হওয়ার দিকে যাচ্ছেন, আর আমাদের ঘরে মাশাআল্লাহ শুরু থেকে ঘরের বাচ্চাদের জন্য একটি শিক্ষা হয়ে থাকে যে ঘরের মায়েরা তাদেরকে বোঝায় এবং এটা ব্যবস্থা করে, ঠিক আছে? কিন্তু কিছু এমন রয়েছে যাদের বাচ্চারা বড় হচ্ছে কিন্তু তারা সাধারণ চুল রাখান আর ছোট ছোট চুল এ ধরনের ইত্যাদি তাদেরকে রাখতে বলেন, যে যেটা পুরুষদের সাথে সাদৃশ্য হয়ে যায়। আর অনুরূপভাবে যখন এই বাচ্চাগুলো বড় হবে তাদের অভ্যাসও সেই রকম হয়ে যাবে। তো বাচ্চাদের ক্ষেত্রে, বিশেষ করে সেই মেয়ে বাচ্চা যারা এখন বালেগা হওয়ার দিকে যাচ্ছেন, তো তাদেরকে এমন সাদৃশ্যপূর্ণ চুল যে পুরুষের মতো ছেলেদের মতো এরকম একেবারে রাখাবেন না, বরং মহিলাদের নারীদের যে পদ্ধতি রয়েছে সেগুলো তাদের পরিপূর্ণ শিখান, আর তাদের চুলও লম্বা হবে, তাদের হিজাব এবং অন্যান্য পর্দার যে আহকাম রয়েছে সেগুলো মা এভাবে তাদেরকে শিক্ষা দিয়ে তৈরি করে নিবেন।
আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল্লাহ আলিয়ার কর্তৃক লিখিত কিতাব পর্দার ব্যাপারে প্রশ্নোত্তর, এই কিতাবটি যা স্ক্রিনে দেখানো হচ্ছে অবশ্যই অধ্যয়ন করুন। ইসলামী বোন সম্পর্কে অত্যন্ত মূল্যবান বিভিন্ন প্রশ্নের উত্তর আমির আহলে সুন্নাহ প্রদান করেছেন। আশা রাখি এই কিতাবটি ইসলামী বোন সম্পর্কে, মহিলাদের পর্দা সম্পর্কে এবং তাদের রূপচর্চা সম্পর্কে অনেক কিছু তথ্য এর মধ্যে রয়েছে। ইসলামী বোন হোক বা ইসলামী ভাই, উভয়জনই এই কিতাবটি অধ্যয়ন করলে লাভবান হবে। আচ্ছা মুফতি সাহেব, আপনার নিকট প্রশ্ন, সেটি হচ্ছে মহিলারা কি মেহরম ছাড়া উমরা করতে পারবে? শরীয়ত এ বিষয়ে কি বলেছে, একটু বিস্তারিত বললে উপকৃত হতাম। জি মুফতি সাহেব,
মহিলাদের জন্য তো শরীয়তের হুকুম হচ্ছে এটা যে তিনি 92 কিলোমিটার কিংবা তার চাইতেও বেশি সফরের কোনো ইচ্ছে করলে, চাই সেটা বাই এয়ার সফর হোক কিংবা বাই ট্রেন কিংবা বাই বাস, বাই কার, সাধারণ নর্মাল সফর হোক, তো তার জন্য তার স্বামী কিংবা মুহরিম থাকা এটা জরুরি। স্বামী কিংবা মুহরিম ব্যতীত তার এই সফর ইখতিয়ার করা এটা জায়েজ নেই। এখন উমরার সফর, এটা তো অনেক পবিত্র একটি সফর, এই সফরের জন্য বিষয়গুলো খেয়াল রাখা তার জন্য অনেক জরুরি এবং গুরুত্বপূর্ণ যে তার সাথে মুহরিম থাকুক কিংবা তার স্বামী। এমনকি হজের মতো ফরজের মধ্যেও আল্লাহ পাক এবং আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ দীন শরীয়তের যে হুকুম, যে সেক্ষেত্রেও তার মুহরিম তার সাথে থাকতে হবে। যদি কোনো মহিলার সাথে তার মুহরিম কিংবা তার স্বামী যদি না থাকেন, তাহলে হজের মতো ফরজে যাওয়ার ক্ষেত্রেও তাকে নিষেধ করে দেওয়া হয়েছে যে তিনি যাবেন না, হজ আদায় করবেন না, কেননা তার মুহরিম সাথে নেই, তার স্বামী সাথে নেই। তো হজের মতো ফরজকে যখন শরীয়ত বাধা প্রদান করছে আর তার অনুমতি দিচ্ছেন না, তো এখন বলুন উমরা এটা তো ফরজই নয়। হ্যাঁ, উমরা সুন্নত, বরং সুন্নতে মুআক্কাদাও বলা হয়েছে, কিন্তু এই ব্যাপারে হুকুম সেটাই যে যখন যেতে হবে, সফর করতে হবে, তার মুহরিম তার স্বামী সাথে থাকতে হবে, তাদের ছাড়া গেলে প্রতিটি কদমে গুনাহগার হবে। আর কিছু মহিলা মনে করেন যেহেতু কাফিলা রয়েছে, এত সংখ্যক লোক রয়েছেন, বরং তিনি বলেন যে আমাদের আত্মীয় স্বজনও সাথে যাচ্ছেন, আপনার আত্মীয় হোক যে কেউ হোক, কিন্তু আপনার তার সাথে মুহরিমের সম্পর্ক নয়, এক্ষেত্রে আপনার সফর করা জায়েজ হবে না, যদিও বা আপনার পরিচিত অনেকেই সাথে যাচ্ছেন। আচ্ছা, মহিলার বয়স বিবেচিত হবে না, এটা বলা হবে না যে মহিলাটি বয়সের বিবেচনায় বৃদ্ধা হয়ে গেছেন, চলে যাক, কোনো সুবিধা নেই, যদি আপনি এভাবে যান তাহলে আপনি গুনাহগার হবেন। তো যিনি পাঠাচ্ছেন তিনি যদি বাধা প্রদান করতে পারেন, অবশ্যই বাধা দিতে হবে, আর প্রকাশ থাকে যে ঘরের মহিলা নারী এভাবে কাউকে ছাড়া কিভাবে যেতে পারেন, কিন্তু তথাপিও যার সামর্থ্য রয়েছে বাধা দেওয়ার সে বাধা দিবে, আর সামর্থ্য না থাকলে ঠিক আছে, পরিবারের কেউ গুনাহগার হবেন না, কিন্তু তাকে সর্বোপরি শরীয়তের হুকুম এগুলো জানিয়ে দিবেন। আর কাফেলার লোকেরাও অনেক সময় সায় দেয় যে না না ঠিক আছে আপনি চলুন আমরা সাথে আছি, তাদেরও এমনটা করাটা জায়েজ নেই যে উনি কারো সাথে গুনাহের কাজে অংশগ্রহণ করবেন। আমাদের নেকির কাজে একে অন্যকে সহযোগিতা করার তো হুকুম দেওয়া হয়েছে, ওয়া তাআওয়ানু আলাল বিরি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমাদের নেকির কাজে, ভালো কাজে একে অন্যকে সহযোগিতা করা উচিত, আর খারাপ কাজে, গুনাহের কাজে একে অন্যকে সহযোগিতা করা, কোনো অবস্থায় কারো প্রতি সেই সহযোগিতাও করা যাবে না। তো এই জন্য মুহরিম ছাড়া তার এই শরী সফর ইখতিয়ার করে নেওয়া, আর এই সফরের মধ্যে গিয়ে উমরায় যাওয়া, হজের মধ্যে যাওয়া, এটা জায়েজ আমল নয়।
মাশাআল্লাহ, মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে তিনি বিস্তারিত উত্তর প্রদান করেছেন। ওই সকল লোকেরা যারা বিভিন্নভাবে বাহানা করে পর মহিলাকে সাথে নিয়ে যায় উমরাতে, বলে যে যেতে পারবেন, সমস্যা নেই, আমাদের কাফলাতে মহিলারা আছে, তাদের সাথে থাকবে, তো শরীয়তে যে বিধান তার উপর আমল করার একান্ত জরুরি প্রয়োজন। আমরা ইবাদতের জন্য যাচ্ছি, তো ইবাদতের জন্য যাওয়াতে যদি গুনার বোঝা যদি হয়ে যায়, তাহলে সেই ইবাদতে রুহানিয়ত পাবো কীভাবে? মুফতি সাহেব মাশাআল্লাহ অত্যন্ত সুন্দরভাবে তিনি বিস্তারিত মহিলাদের সফর সম্পর্কে তিনি আমাদেরকে আলোচনা করেছেন, বুঝিয়েছেন, জবাব দিয়েছেন। আশা রাখি যারা এই রূপ করে থাকে তারা তবাও করবে এবং এই কাজ থেকে বিরত থাকবে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি আব্দুল্লাহ চট্টগ্রাম থেকে। মুফতি সাহেবের নিকট আমার প্রশ্ন হচ্ছে যে স্বামী কি তার স্ত্রীর অতিথি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে পারেন? এই সম্পর্কে জানিয়ে দিলে মেহরবানি হতো।
জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন।
এটা একেবারে ভালো আমল নয়, জায়েজ নয় যে এভাবে করাটা, এভাবে থাকা এটা ঠিক নয়। আপনি বিবাহ করেছেন, তিনি আপনার স্ত্রী। এখন আপনি যে এই ধরনের শুধু শুধু প্রশ্ন করছেন, অনর্থক প্রশ্ন, আর অনেক সময় এমন হয় যে অনেক এমন বিষয়ও সামনে চলে আসে যেটা স্বামীর ভালো লাগে না এমন, আর এই সম্পর্ক ভঙ্গের জন্য এই বিষয়গুলোই যথেষ্ট হয়ে যায় যে স্বামীর সাথে সেভাবে তার সম্পর্ক হয় না, এইভাবে স্ত্রী স্বামীর সাথে ঝগড়া করতে থাকে আর তাকে অতীতের ব্যাপারে জিজ্ঞেস করে, এখন যদি এমন কোনো বিষয় সামনে আসে তো স্ত্রী তার দিকে ধাবিত হন না, কিংবা স্বামী হলে স্বামী স্ত্রীর দিকে ধাবিত হন না, তো এ আমল জায়েজই নেই। এভাবে ঝগড়ার মধ্যে থাকা, ঝগড়া করা আর পূর্ববর্তী জীবনের ব্যাপারে জিজ্ঞেস করা, কোরআনে মাজিদ ফুরকানে হামিদে আমাদেরকে একটি বিষয় ইরশাদ করা হয়েছে, হে ইমানদারেরা সে বিষয়ের ব্যাপারে জিজ্ঞেস করো না, তোমাদেরকে বলে দেওয়া হলে তো তোমাদের খারাপ লাগবে, তখন তোমাদের এই বিষয়গুলো খারাপ লাগবে, এই জন্য প্রশ্নই করো না, সেই বিষয়গুলোর ব্যাপারে প্রশ্নই করবে না। সম্পর্ক করেছেন, সম্পর্কের আগে আপনি সবকিছু দেখে নিয়েছেন, বিয়ে করলেন, এখন সম্পর্কের পরে জিজ্ঞেস করা তোমার কোনো সম্পর্ক, তিনি তার থেকে জিজ্ঞেস করেন তোমার কোনো সম্পর্ক, এটা কতই না খারাপ আমল। তো এই জন্য এই অতীত অন্বেষণকারী যে বিষয় হয়ে থাকে, স্বামী স্ত্রী না পরস্পরের সাথে এই ধরনের কোনো কথা উত্থাপন করবে, না এই ধরনের অন্বেষণ করার কোনো চেষ্টা করবেন, অনেক সময় হয়ে থাকে আপনি আমাকে সত্যি সত্যি সব কিছু বলে দিন, আমার অন্তরে আরও ভালোবাসা বেড়ে যাবে, ভালোবাসা বাড়বে না ঘৃণা বেড়ে যাবে, অতঃপর শয়তান তার চাল চালবে আর তাদের সম্পর্ক ভেঙে দেওয়ার মধ্যে এটি একটি প্রধান কারণ হয়ে যাবে। তো এই জন্য এই ধরনের বিষয়গুলো জিজ্ঞেস করা উচিত নয়, জিজ্ঞেস করলেও বলা উচিত নয়।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। ওই সকল মহিলারা যারা পুরুষের অনুসরণ করে নিজের পোশাক পরিচ্ছদ, চুলের কাটিং পুরুষের মতো রেখে থাকে, নাউজবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাদের কো তওবা করা উচিত। শরীয়তে যে বিধান বিস্তারিত মুফতি সাহেব বলে দিয়েছে, আর আমাদের মহিলাদেরকে এই বিষয় থেকে বাঁচা উচিত। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে মেয়ে মহিলা বানিয়েছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মহিলাদের যে রূপ দিয়েছেন এই রূপটি তাদের কাছে একটি সুন্দর লাগা উচিত এবং এটাই তাদের সৌন্দর্য। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইসলামী ভাই হোক বা ইসলামী বোন হোক, পুরুষ মহিলা হোক, শরীয়ত এর যে বিধান আমাদেরকে সেইভাবেই আমল করার তৌফিক দান করুক। নিজের পোশাক পরিচ্ছদ যা কিছু আমরা পরিধান করি সেটি যেন পুরুষের পুরুষের মোতাবেক পোশাক হবে, মহিলাদের মহিলাদের মোতাবেক পোশাক হবে, এটাই ইসলাম এবং শরীয়তের হুকুম রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান শেষের দিকে চলে এসেছি। যারা আমাদেরকে প্রশ্ন করেছেন তাদের জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা তাদেরকে প্রত্যেককে বরকত দান করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।